বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام।
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 22 অক্টোবর, 7 কার্তিক এবং ফার্সি 30 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় persetoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে নিরাপত্তাহীনতা এবং বিস্ফোরণ অব্যাহত থাকা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ বিষয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পাশ্চাত্যের জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। বিশ্বের শ্রেষ্ঠ 5 মুসলিম বিজ্ঞানীর কাছে মুস্তাফা পুরস্কার হস্তান্তর, প্রত্যেকে পেলেন 4.5 কোটি টাকা। তাইওয়ানের উপর চীন হামলা করলে নিরাপত্তা রক্ষায় এগিয়ে আসবে আমেরিকা, বাইডেনের ঘোষণা। বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুই পক্ষের সংঘর্ষ, নিহত 7 জন। এবং ভারতে কথিত লাভ জিহাদের নামে চলছে মুসলিম নিপীড়ন, ইন্দোরে 4 কলেজ ছাত্র গ্রেপ্তার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। বিশ্বের শ্রেষ্ঠ 5 মুসলিম বিজ্ঞানীর কাছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার হস্তান্তর করা হয়েছে। প্রত্যেককে পুরস্কার হিসেবে বাংলাদেশি মুদ্রায় 4.5 কোটি টাকা এবং একটি করে ক্রেস্ট দেওয়া হয়েছে। তেহরানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল তাদেরকে পুরস্কৃত করা হয়। 2 বৎসর পরপর বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী ও গবেষকদের এ পুরস্কার দিয়ে আসছে ইরান। শ্রেষ্ঠ প্রবাসী মুসলিম বিজ্ঞানী হিসেবে এবার যৌথভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ডক্টর এম জাকিদ হাসান ও ইরানের বিজ্ঞানী ডক্টর কামরান ওয়াফা। জাকিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, ইরানের কামরান ওয়াফা অধ্যাপনা করছেন হার্ভার্ডে। বাংলাদেশি বিজ্ঞানী জাকিদ হাসান ও তার সহযোগীরা পরীক্ষাগারে গবেষণা করে ভাইল ফার্মিয়ন কণার খোঁজ পেয়েছেন। এই আবিষ্কারের মাধ্যমে তিনি পদার্থবিজ্ঞানে অনেক বড় অবদান রেখেছেন। ইরানি বিজ্ঞানী কামরান ওয়াফা এফ থিওরির উন্নয়ন ঘটিয়েছেন। এছাড়াও এবার স্বদেশে বসবাসকারী শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী হিসেবে যৌথভাবে বিজয়ী হয়েছেন মরক্কোর ইয়াহিয়া তিয়ালাতি, লেবাননের মোহাম্মদ সানেক এবং পাকিস্তানের মোহাম্মদ ইকবাল চৌধুরী। এর আগে আরও 3 দফায় 9 জন শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানীকে পুরস্কার দেওয়া হয়েছে। চতুর্থবারের মতো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার দেওয়া হল এবার। দীর্ঘ প্রায় ২০ বৎসর পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরান ও বেশিরভাগ প্রদেশে আজ শহরগুলোর জুমার নামাজের প্রধান কেন্দ্রগুলোতে নামাজ অনুষ্ঠিত হয়েছে। করোনায় শনাক্ত ও মৃত্যুর হার কমে আসার পর এসব স্থানে নামাজের অনুমতি দেওয়া হয়েছে। আজ রাজধানীতে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। তেহরানের প্রধান জামায়াতে ইমামতি করেন হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবরি। এ সময় তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, গোটা বিশ্বের সব মুসলমানের মধ্যে ঐক্যের বিষয়টিকে হালকাভাবে নিলে চলবে না, এটি একটি মৌলিক বিষয় এবং সব মুসলমান একে অপরের ভাই। ইরানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বৎসরের মতো এবারও ইসলামী ঐক্য সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে তেহরানে ঐক্য সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের নানা প্রান্তের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ব্যক্তিত্বরা। লেবাননের রাজনীতিতে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রাশিয়ার উপকূলীয় সোচি শহরে অনুষ্ঠিত ভলদাই ডিসকাশন ক্লাবের সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় পুতিন এ প্রশংসা করেন। তিনি বলেন, আমি ভালো করে জানি হিজবুল্লাহর ব্যাপারে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন রকমের অবস্থান গ্রহণ করে, তবে প্রকৃতপক্ষে লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ শক্তি। ভ্লাদিমির পুতিন আরও বলেন, রাশিয়া বাস্তব ক্ষেত্রে লেবাননের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করে এবং তা অব্যাহত থাকবে। কোনো সংঘাত ছাড়াই লেবাননের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। দেশটিতে যে কোনো ধরনের রক্তপাত এড়ানোর জন্য রাশিয়া কাজ করছে বলে তিনি জানান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর উপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। তিনি বলেন, আমাদের অঞ্চলের স্পর্শকাতর বিভিন্ন স্থানে অভিযান চলছে, সে অভিযান শেষ না করে আমরা ফিরে আসব না। সিরিয়ায় আমরা আমাদের প্রক্রিয়া শেষ করব, ইদলিবে যা করার প্রয়োজন আমরা তাই করব, প্রয়োজন হলে আমরা সিরিয়ার সেনাদের উপর ভারী অস্ত্র ব্যবহার করব। ইদলিব প্রদেশের তুরস্ক নতুন করে সামরিক বহর পাঠিয়েছে বলে সিরিয়ার গণমাধ্যম খবর দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে চীন যদি হামলা চালায় তাহলে তাইওয়ানের নিরাপত্তা রক্ষার জন্য মার্কিন সেনারা এগিয়ে আসবে। তিনি দাবি করেন, তাইওয়ানের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমেরিকার প্রতিশ্রুতি রয়েছে। গতকাল রাতে সিএনএন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক অ্যান্ডারসন কুপার প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞেস করেন, আপনি কি বলছেন যে চীন হামলা করলে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মার্কিন সেনারা এগিয়ে যাবে? জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, হ্যাঁ, তাইওয়ানের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার রয়েছে। এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন এবং তাইওয়ানের উপর পরিপূর্ণ সার্বভৌমত্ব দাবি করে আসছে বেইজিং। বিশ্বের বেশিরভাগ দেশই চীনের এই নীতিকে সমর্থন করে আসছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের কক্সবাজার জেলায় উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুটি সশস্ত্র গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন মাদ্রাসা ছাত্র, তিনজন শিক্ষক এবং দুজন ভলান্টিয়ার রয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশজন। রোহিঙ্গা শিবিরের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শুক্রবার ভোর চারটার দিকে বালুখালীর 18 নম্বর ক্যাম্পের একটি মাদ্রাসায় এই হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেবার পথে তিনজন রোহিঙ্গা মারা যান। আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান বলেছেন, ঘটনার পরপরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারের অভিযান শুরু করে। মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে এই সংঘর্ষ কী নিয়ে সে বিষয়ে পুলিশ এখনও সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। উল্লেখ্য, কক্সবাজারের এই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে এর আগেও বিভিন্ন সময়ে গোলাগুলি এবং সংঘর্ষ হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোকে রোহিঙ্গা ডাকাত বা চোরাকারবারীদের কাজ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহ খুন হবার পর ক্যাম্পে সক্রিয় বিভিন্ন পক্ষের অনেক বিষয় এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসছে। গত 29 সেপ্টেম্বর রাতে কুতুবালং লম্বাশিয়া ক্যাম্পের ডি ব্লকে গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে। তিনি ছিলেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের চেয়ারম্যান। পরিবারের অভিযোগ, প্রত্যাবাসনের পক্ষে জনমত সংগঠনে কাজ করছিল বলে মহিবুল্লাহকে হত্যা করেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আটক ব্যক্তি কুমিল্লার ইকবাল হোসেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে সমুদ্র সৈকত এলাকায় ঘোরাফেরা করার সময় ইকবাল হোসেনকে জেলা পুলিশের একটি দল আটক করে। পরে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে নিতে ভোর পাঁচটার দিকে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম কক্সবাজারে আসে। ভোর সাড়ে ছটার দিকে ইকবালকে কুমিল্লা জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপরই কুমিল্লা জেলা পুলিশের ওই টিম ইকবালকে নিয়ে রওনা দেয়। ইকবালের বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম। এদিকে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ আজ সকালে জানিয়েছেন ইকবালকে কক্সবাজার থেকে কুমিল্লায় আনা হয়েছে। ভারতের ইন্দোরের গান্ধীনগরের গত সপ্তাহে নবরাত্রি উৎসবের সময় একটি বেসরকারি কলেজ আয়োজিত গরবা অনুষ্ঠানকে কেন্দ্র করে কথিত লাভ জিহাদ ছড়ানোর অভিযোগে চার মুসলিম ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের ইন্দোরের গান্ধীনগরে গত সপ্তাহে নবরাত্রি উৎসবের সময়ে একটি বেসরকারি কলেজ আয়োজিত গরবা অনুষ্ঠানকে কেন্দ্র করে কথিত লাভ জিহাদ ছড়ানোর অভিযোগে চার মুসলিম ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার টু সার্কেল ডট নেট গণমাধ্যমে প্রকাশ ওই ঘটনায় কিছু হিন্দু সংগঠনের লোকজন সেখানে পৌঁছে প্রচুর হট্টগোল সৃষ্টি করতে থাকে। তারা অহিন্দু ছেলেদের কর্মসূচিতে আসতে আপত্তি জানান এবং ওই অনুষ্ঠান বন্ধ করতে বলেন। যখন বিষয়টি আরও বেড়ে যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হিন্দু সংগঠনের অভিযোগের ভিত্তিতে চারজন ছেলেকে থানায় নিয়ে যায়। এর পাশাপাশি অনুষ্ঠানের আয়োজক অক্ষয় তিওয়ারির বিরুদ্ধেও একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছাত্রদের মধ্যে অন্যতম হলেন আদনান শাহ। তার চাচা সাজিদ শাহ আদনানের উপরে অত্যাচারের বিষয়ে 11 অক্টোবর একটি ভিডিও বার্তা প্রকাশ করে তাকে বলতে দেখা যায়, আমার নাম সাজিদ শাহ, আমি ইন্দোর গ্রিন পার্কে থাকি, আমার ভাতিজার সাথে একটা ঘটনা ঘটেছে, সে অক্সফোর্ড কলেজে পড়াশোনা করে, তার কলেজের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল গরবা অনুষ্ঠান, আমাদের ভাতিজাও এতে অংশ নিয়েছিল। এ সময় কিছু অসামাজিক লোকজন সেখানে পৌঁছায়, তারা ছেলেদের ধরে আটকে রেখে বলে এই লোকেরা লাভ জিহাদ করছে। ভারতের সংবিধান কি কোনো মুসলিম সন্তানকে কলেজের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেয় না? গণমাধ্যমে প্রকাশ, পুলিশ চারজন মুসলিমের বিরুদ্ধে 188 এবং 151 ধারায় মামলা দায়ের করেছে। অন্যদিকে সংগঠক অক্ষয় তিওয়ারির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188 ধারা অনুসারে মামলা করা হয়েছে। চার ছাত্রের মধ্যে আদনান শাহ ছাড়াও ছিলেন কাদির মনসুরপুরি, ওমর খালিদ এবং সৈয়দ শাকিব নামে একজন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। কুখ্যাত গোয়ান্তানামো বে কারাগারে 14 বছর জেল খাটার পর আফগানিস্তানের এক নাগরিকের আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে মার্কিন ফেডারেল আদালত। আমেরিকার জেলা জজ আদালতের বিচারক অমিত পি মেহতা শুনানিতে বলেছেন, আফগান নাগরিক আবদুল্লাহ হারুন গুল যেহেতু আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠীর কোনো অংশ ছিলেন না, সে কারণে আমেরিকা তাকে গোয়ান্তানামো কারাগারে বন্দী রাখতে পারে না। 2007 সালের জুন মাসে আবদুল্লাহ হারুন গুলকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহর থেকে সন্ত্রাসী হিসেবে আটক করা হয়, কিন্তু আল কায়দা অথবা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর সঙ্গে আবদুল্লাহ হারুন গুলের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এই কারণে মার্কিন বিচারক অমিত মেহতা আফগান এ নাগরিকের আটকাদেশকে অবৈধ ঘোষণা করেছে। তবে খুব শিগগিরই আবদুল্লাহ হারুন গুল মুক্তি পাচ্ছেন না বলে জানা গেছে। ইহুদিবাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত 15 ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। কয়েকটি সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলো এবং দৈনিক সাবা পত্রিকায় খবর দিয়েছে। তুরস্কের বিচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইস্তাম্বুলের সরকারি কৌশলীরা একটি তদন্ত চালানোর এক পর্যায়ে এসব ব্যক্তিকে তুর্কি পুলিশ আটক করে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলছে, সন্দেহভাজন এসব ব্যক্তি ইহুদিবাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল দস্তাবেজ পাচার করত। এসব ব্যক্তি তার বার্তা এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তথ্য পাচার করত এবং এজন্য মোটা অঙ্কের অর্থ পেত। ইয়েমেনের রাজধানী সানায় কয়েকটি ওষুধের গুদাম লক্ষ্য করে সৌদি আরব ভয়াবহ রকমের বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত ও তিনজন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ওষুধের গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে বরাত দিয়ে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছে, গতকাল সৌদি জঙ্গি বিমান রাজধানী সানার সাওয়ান এলাকায় বোমা হামলা চালায়। সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র তুর্কি আল মালিকি বিমান হামলার কথা নিশ্চিত করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে নিরাপত্তাহীনতা এবং বিস্ফোরণ অব্যাহত রয়েছে, এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তর পশ্চিমাঞ্চলে একটি বড় পাওয়ার হাউস বা বিদ্যুৎ স্থাপনায় বিস্ফোরণের ফলে দেশটির রাজধানী সহ বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানের বিদ্যুৎ সরবরাহে জড়িত কোম্পানি এই খবর দিয়েছে। আফগানিস্তানে এর আগেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটানো হয়েছিল। তালেবানরা আশরাফ গনি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের সময় পাওয়ার হাউস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিস্ফোরণ ঘটাত। আফগানিস্তানের তালেবান গত 15 আগস্ট থেকে দেশটির ক্ষমতা গ্রহণের পর আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে একটি দায়িত্বশীল গোষ্ঠীর মর্যাদা অর্জনের চেষ্টা করছে। এই অবস্থায় দেশটিতে নিরাপত্তাহীনতা অব্যাহত থাকার বিষয়টি দেশটির জনগণ ও আন্তর্জাতিক সমাজের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন, গত 40 বছর ধরে আফগান জনগণ নিরাপত্তাহীনতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এই অবস্থায় তারা নিরাপত্তার জন্য আকুল হয়ে ওঠা সত্ত্বেও দেশটিতে নিরাপত্তাহীনতার ধারা যেন কখনো শেষ হওয়ার নয়। এমনকি তালেবানও দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠায় সক্ষম হবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে। আফগানিস্তানের সব দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব হবে না বলেই বিশ্লেষকরা মনে করছেন। মূলত পশতুনদের নিয়ে গঠিত তালেবানরা সব দল ও গোত্রের প্রতিনিধিত্ব ভিত্তিক একটি জাতীয় সরকার গঠনের ওয়াদা দিলেও তা এখনও বাস্তবায়ন করেনি, ফলে তারা অন্য দল ও গোত্রগুলোর সহিংসতা বন্ধ করতে পারছে না। তালেবানদের একক আধিপত্যের মোকাবেলায় তাদের বিরুদ্ধে অন্যান্য দল ও গোত্রগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও জোরালো হয়ে উঠছে। তাই সব দল গোষ্ঠী ও জাতির প্রতিনিধিত্ব ভিত্তিক সরকার গঠন তালেবানের জন্য যেমন জনপ্রিয়তা লাভের মাধ্যম হিসেবে মঙ্গলজনক হবে, তেমনি তা অন্য সবার ও দেশটির নিরাপত্তার জন্যও জরুরি। আফগান জনগণ তাদের রাজনৈতিক, নাগরিক ও সামাজিক অধিকারের বাস্তবায়ন দেখতে চায় এবং তালেবানের উচিত সেই সুযোগ নেয়া।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ বিষয়ে বিভিন্ন মহল নানা ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং হত্যার বিষয়ে সংবাদ সম্মেলন করে কিছু প্রশ্ন এবং অভিযোগ তুলে ধরেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি প্রশ্ন তুলেছেন, কুমিল্লায় নানগুয়ার দিঘির পাড়ে অস্থায়ী মণ্ডপটিতে রাত তিনটা থেকে চারটার দিকে কিছু সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কি কারণে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হনুমান মূর্তির কোলের ওপরে রাখা পবিত্র কোরআন শরীফটি সরিয়ে নেবার পর কেন ভিডিও করার সুযোগ দিলেন এবং কেন সে ভিডিও ভাইরাল হয়েছে, এই বিষয়টি সবার কাছে বিরাট প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। নির্মল চ্যাটার্জি আরও বলেন, দুর্গাপূজার আগে 4 অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী এবং 6 অক্টোবর ডিএমপি কমিশনার পুলিশের মহাপরিদর্শকের সাথে আমাদের মতবিনিময় হয়। প্রতিটি সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে মতামত দিয়েছেন এবং প্রতিটি সভায় নিরাপত্তা বিষয় নিয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছিল। তাহলে বিভিন্ন স্থানে এতগুলো ঘটনা কিভাবে ঘটল? সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, 2012 সালের 29 সেপ্টেম্বর কক্সবাজারের রামু থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে বিগত কয়েক বছর ধরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বা হচ্ছে। একজনের কথিত অপরাধে একটি সম্প্রদায়ের উপরে হামলা, প্রকারান্তরে এদেশের হিন্দু সম্প্রদায়কে দেশান্তরী করার নীল নকশার অংশ বলে সাধারণ হিন্দুরা মনে করেন।
আমাদের আস্থার সংকট দেখা দিয়েছে, আবার যারা চলে গেছে এবং যারা বর্তমানে আছেন, এরকম ঘটনা যদি করতেই থাকে, তাতে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমাদের এখানে আস্থার যে সংকট, তারাই কতদিন থাকতে পারবে সেটা গভীর বোঝা, এবং এই রাখাটার দায়িত্ব হলো রাষ্ট্রের।
দলমতের ঊর্ধ্বে থেকে বিশেষ ট্রাইব্যুনালে প্রকৃত দোষীদের বিচারের পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সহিংসতার প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য বিচার বিভাগের তদন্ত কমিশন গঠন করতে হবে।
পূজা উদযাপন পরিষদ মনে করছে, বিচারহীনতা বা বিচার না হবার সংস্কৃতি দুষ্কৃতিকারীদের উৎসাহিত করছে এবং প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো ঘটছে। ওদিকে চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলার অভিযোগে বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুব ছাত্র অধিকার পরিষদের 10 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন যুব ছাত্র অধিকার পরিষদ সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী নানা আন্দোলনে সক্রিয় রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে 20,619 জনকে অভিযুক্ত করে মোট 102টি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে 584 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আলোচনা।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
বলা হয়ে থাকে বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞাপনের যুগ, তবে এমন অবস্থায় পৌঁছাতে বহু চড়াই উতরাই পার হতে হয়েছে এই খাতকে। অতীতেও বিজ্ঞাপনের অস্তিত্ব ছিল, তবে দুটি ঘটনা এই ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। প্রথমটি হল মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। 1450 সালে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এর ফলে যে কোনো অক্ষর ও ছবি প্রকাশ সহজ হয়। আর দ্বিতীয় ঘটনাটি হল শব্দ প্রচার যন্ত্রের আবিষ্কার। 20শ শতাব্দীতে এই যন্ত্র আসায় অনেক দূরেও বার্তা ও শব্দ পৌঁছে দেওয়া সম্ভব হয়। বর্তমান যুগকে যোগাযোগের যুগও বলা হয়। গবেষকরা সবসময় মানুষের উপর গণযোগাযোগের নানা মাধ্যমের বিস্ময়কর প্রভাব নিয়ে গবেষণা করে যাচ্ছেন। এখন এখন এটা প্রমাণিত সত্য যে গণমাধ্যম মানুষের আচার আচরণ ও দৃষ্টিভঙ্গিতেও ব্যাপক পরিবর্তন সাধন করতে পারে, জনমত গঠনে সহযোগিতা করতে পারে, এমনকি গণমাধ্যম মানুষের জীবন পদ্ধতিই পাল্টে দিতে পারে। এ কারণে বিজ্ঞাপন শিল্পের উন্নতি ও অগ্রগতির উপযুক্ত ক্ষেত্র হচ্ছে গণমাধ্যম। আজকের আসরে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
আমরা এখন এমন একটা সময়ে বসবাস করছি যখন সমাজের বেশিরভাগ মানুষের তথ্য বিশ্লেষণ ও দৃষ্টিভঙ্গির ওপর মিডিয়ার কম বেশি প্রভাব রয়েছে। বিশেষ করে গণমাধ্যমে কি ধরনের বিজ্ঞাপন যাচ্ছে অথবা কি ধরনের প্রবণতা হাইলাইট হচ্ছে তার উপর অনেকের প্রাত্যহিক জীবন পদ্ধতি নির্ভর করে। সমাজের একটা বড় অংশই গণমাধ্যমের বিজ্ঞাপন দেখে পোশাক পরিচ্ছদ ও খাদ্য তালিকা নির্ধারণ করেন। এ কারণে বিজ্ঞাপন খাতে ক্রমেই পুঁজি বিনিয়োগের পরিমাণ বেড়ে চলেছে। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় এই খাতে। বিজ্ঞাপনী সংস্থাগুলো তাদের বিজ্ঞাপনকে আরো আকর্ষণীয় করে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তারা মানুষের হৃদয় মনে প্রভাব ফেলতে দক্ষ মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও শিল্পীদের নিয়োগ দিচ্ছে। রেডিও, টিভি, পত্রিকা, সিনেমা, ম্যাগাজিন, কম্পিউটার গেম সহ সর্বত্রই চোখে পড়ে হরেক রকমের বিজ্ঞাপন। রাস্তা দিয়ে হাঁটলেও চোখে পড়ে বিশাল বিশাল বিলবোর্ডে বিজ্ঞাপনের দাপট।
শুধু তাই নয়, অনেক দেশে এখন ফুটপাত দিয়ে চলার সময় নিচের দিকে তাকালেও বিজ্ঞাপন চোখে পড়ে। ফুটপাতে লাগিয়ে রাখা হয়েছে নানা ধরনের পোস্টার, সেগুলো মাড়িয়ে সামনে যাওয়া ছাড়া উপায় নেই। এখন ইন্টারনেটেও বিজ্ঞাপনের ছড়াছড়ি। সবার একই লক্ষ্য, আর তা হলো মানুষের মাঝে চাহিদা তৈরি করা, ক্রেতা আকৃষ্ট করা এবং বেশি বেশি পণ্য বিক্রি করা। পৃথিবীতে টেলিভিশনে প্রথম পণ্যের বিজ্ঞাপন চোখে পড়ে প্রায় 80 বছর আগে। 1941 সালের 1 জুলাই নিউ ইয়র্কের টিভি স্টেশন থেকে হঠাৎ স্বল্প সময়ের জন্য স্বাভাবিক অনুষ্ঠান সম্প্রচার স্থগিত রেখে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বুলোভা ঘড়ির বিজ্ঞাপন শুরু হয়। 60 সেকেন্ড ধরে কেবল বুলোভা ঘড়ি দেখানো হয়। এরপর আবার তাদের নিয়মিত অনুষ্ঠানমালা সম্প্রচার করতে থাকে টিভি কর্তৃপক্ষ। যদিও এই বিজ্ঞাপনটি তেমন ভালো মানের কোনো বিজ্ঞাপন ছিল না, কিন্তু এটি প্রথম টিভি বিজ্ঞাপন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এখন সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। বিজ্ঞাপন শিল্পখাতে বিনিয়োগ বেড়েছে এবং নতুন নতুন কৌশল ব্যবহার করা হচ্ছে। তবে মূল বিষয়টিতে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ আগেও যেমন মানুষের মধ্যে পণ্য কেনার অনুভূতি জাগানোই ছিল বিজ্ঞাপনের উদ্দেশ্য, এখনও তাই।
পুঁজিবাদী ব্যবস্থায় এখন এই ধারণা প্রতিষ্ঠা পেয়েছে যে বর্তমানে বিজ্ঞাপন ছাড়া শিল্পখাতকে টিকিয়ে রাখা সম্ভব নয়। অনেকেই মনে করেন ভোগের সংস্কৃতিকে জিইয়ে রাখতে বিজ্ঞাপনই সবচেয়ে বড় হাতিয়ার, আর ভোগের সংস্কৃতির অবসান হলে শিল্প টিকে থাকবে না, বিজ্ঞান ও প্রযুক্তিরও প্রসার ঘটবে না। বলা হয়ে থাকে বিশ্বে প্রতিবছর বিজ্ঞাপন খাতকে ঘিরে অর্থের লেনদেন হয় প্রায় $1-2 trillion। বাণিজ্যিক বিজ্ঞাপন যে কেবল অর্থনীতির উপরই প্রভাব ফেলে তা কিন্তু নয়, এর প্রভাব পড়ে সমাজ ও সংস্কৃতির উপরও। সমাজে নতুন প্রবণতা চালু করতে বিজ্ঞাপনের জুড়ি নেই। সারা বিশ্বেই যেসব বিষয়ে বিজ্ঞাপন বেশি চোখে পড়ে সেগুলোর একটি হল খাদ্যপণ্য। 2012 সালে মার্লিন কেলার খাদ্যপণ্যের ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত এক নিবন্ধে লিখেছেন, প্রযুক্তি এবং বিজ্ঞাপনের প্রভাবে সাংস্কৃতিক মূল্যবোধেই পরিবর্তন এসেছে। পারিবারিক ভোগের মডেল পাল্টে গেছে।
পাঠক দর্শক ও শ্রোতাদের চিন্তা ও মননে বিজ্ঞাপন এতটাই প্রভাব ফেলেছে যে খাদ্যপণ্য কেনার আগ্রহ চরম পর্যায়ে পৌঁছেছে। মিডিয়া এমনভাবে আকর্ষণীয় করে বিভিন্ন খাদ্যপণ্যের বিজ্ঞাপন দেয় যে তা খাদ্যাভ্যাসকেও প্রভাবিত করে, এর ফলে খাদ্যপণ্যের বাজারেও প্রভাব পড়ে। অবশ্য এর নেতিবাচক দিকও রয়েছে। টিভি বিজ্ঞাপন থেকে প্রভাবিত হয়ে খাদ্যাভ্যাস গড়ার কারণে অনেকের বিশেষ করে শিশুদের নানান রোগ হচ্ছে। শিশুদের একটা বড় অংশ স্থূলতার সমস্যায় ভুগছে। চীন ও আমেরিকার শিশুদের উপর পরিচালিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে শিশুরা নানা ধরনের চিত্তাকর্ষক বিজ্ঞাপন দেখে নানা ধরনের পানীয় ও চিপসের মতো খাদ্যের প্রতি মারাত্মক আকৃষ্ট হয়ে পড়ছে এবং নিয়মিত এগুলো কিনে খাচ্ছে। শিশুদের আকৃষ্ট করতে কোম্পানিগুলো এমন সব কৌশল অবলম্বন করছে যেগুলো শিশুরা পছন্দ করে। এই লক্ষ্যে অ্যানিমেশন তৈরি করা হচ্ছে, বিজ্ঞাপনে শিশুদের পছন্দনীয় ব্যক্তিত্বদের দিয়ে অভিনয় করানো হচ্ছে, কখনো কখনো দেখানো হচ্ছে জনপ্রিয় শিশু অভিনেতারা এসব খাবারের ভক্ত। কাজেই সব শিশুর উচিত এসব খাদ্য গ্রহণ করা।
ব্রিটেনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে টিভি বিজ্ঞাপন শিশুদের মধ্যে চর্বিযুক্ত ও মিষ্টি জাতীয় খাবার গ্রহণের আগ্রহ বাড়িয়ে তোলে। ব্রিটেনের 11 বছর বয়সী শিশুদের মধ্যে স্থূলতার সমস্যা ব্যাপক। ব্রিটেনের শিশু স্বাস্থ্য বিষয়ক রয়্যাল কলেজের গবেষণায় দেখা গেছে শিশু কিশোরদের ওজন কমানোর একটি উপায় হল ফাস্ট ফুড সহ অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন সীমিত করা। ব্রিটেনের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন সংস্থা দাবি জানিয়েছে শিশুদের স্বাস্থ্য রক্ষায় ব্যাপক চর্বি, চিনি ও লবণ মিশ্রিত খাবারের বিজ্ঞাপন যেন রাত 9টার আগে টিভিতে প্রচার করা না হয়। একই সঙ্গে শিক্ষা ও বিনোদন কেন্দ্রের আশপাশে যেসব ফাস্টফুডের দোকান রয়েছে সেগুলোর সংখ্যাও যেন কমানো হয়। তারা সরকারের সমালোচনা করে বলেছে ক্ষতিকর খাবারের বিজ্ঞাপনের বন্যায় ভেসে যাচ্ছে শিশুরা। এত বেশি বিজ্ঞাপন রেখে শিশুদেরকে ক্ষতিকর খাবার থেকে দূরে রাখাটা অত্যন্ত কঠিন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় পাঠক শ্রোতা, 22 অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত 7। দৈনিক প্রথম আলো, কক্সবাজারের আটক যুবকেই ইকবাল বললেন কুমিল্লার এসপি দৈনিক কালের কণ্ঠ। যারা মিয়ানমারে যেতে চায় না তারাই রোহিঙ্গা ক্যাম্পে অঘটন ঘটাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী দৈনিক মানব জমিন। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতি বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক ইত্তেফাক। সাত পণ্যের বাড়তি দরে ভোক্তার নাভিশ্বাস দৈনিক যুগান্তর। যুক্তরাষ্ট্রের শব্দের চেয়েও 5 গুণ বেশি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা, বিনামূল্যে 100 কোটি টিকা দিয়ে নজির গড়েছে দেশ বললেন মোদি দৈনিক আজকাল। মল্লতে এনসিবির তল্লাশির ধাক্কায় ঢাকা পড়তে বসেছিল দেশজুড়ে 100 কোটি টিকার প্রচার, দৈনিক আনন্দবাজার পত্রিকা। চীনে আবারও করোনার রক্তচক্ষু, রাতারাতি জারি লকডাউন, বন্ধ স্কুল, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, কক্সবাজারের উখিয়ায় থাইমখালি রোহিঙ্গা শিবিরে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় 7 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে হত্যার 23 দিনের মাথায় আজ শুক্রবার ভোর রাতে উখিয়া উপজেলা পালংখালি ইউনিয়নের থাইমখালির বালোখালি 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার শিহাব কায়সার খান প্রথম আলোকে আজ এসব তথ্য নিশ্চিত করেছেন। কি কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয় তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে রোহিঙ্গারা বলছেন, মাদক বিক্রির টাকা ভাগাভাগি ও ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে ওই 2 সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়েছে। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে মোটরযান চালানোকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2021 উপলক্ষে দেওয়া বাণীতে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এবারও জাতীয় নিরাপদ সড়ক দিবস 2021 পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এ বছরের প্রতিপাদ্য গতিসীমা মেনে চলে সড়ক দুর্ঘটনা রোধ করে যথার্থ হয়েছে বলে আমি মনে করি। দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, যারা মিয়ানমারে যেতে চায় না তারাই রোহিঙ্গা ক্যাম্পে অঘটন ঘটিয়ে থাকতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মন্ত্রী শুক্রবার দুপুরে সিলেটের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। মন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে একটি সভা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও রোহিঙ্গা ক্যাম্পের বাইরে যাতে আইন শৃঙ্খলা আরও উন্নত করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এরপরেও আজকে রোহিঙ্গা ক্যাম্পের দুর্ঘটনা, এটা তো খুবই আতঙ্কের বিষয়। মন্ত্রী জানান, বিভিন্ন লোকে বলছে যে ওখানে ড্রাগের ব্যবসা হয়, আর কেউ কেউ তথ্য দিয়েছে কিছু উইপেন কিছু বন্দুকও আনা হয়। আমরা এসব নিয়ে কালকে আলোচনা করেছি। আমার প্রস্তাব হলো এই ড্রাগ ও অস্ত্র পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছুটতে হবে। দৈনিক বাংলাদেশ পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, এবার শব্দের চেয়েও 5 গুণ বেশি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ায় অবস্থিত নাসার ওয়ালুস থেকে স্থানীয় সময় বুধবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ করে মার্কিন নৌ ও সেনা সদস্যরা। চীন ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনার মধ্যেই হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে কিছু না বললেও চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নৌবাহিনীর বানানো এই বিশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের শাহরুখ খানের বাংলোয় দরজায় কড়া নাড়ল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। গেল গেল, রব উঠল দিল্লিতে মোদী সরকারের অন্দরমহলে। শুক্রবার বেলা 12:30, ঘন্টা 2 আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গায়ে আল গোছে শাল ঝুলিয়ে রাম মনোহর লোহিয়া হাসপাতাল ঘুরে এসেছেন। কোভিডের টিকাকরণের সেঞ্চুরি হয়ে গিয়েছে। বেলা 11:30 প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বসেছেন, সেখানে সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন। গোটা দেশে প্রচার চলছে টিভির পর্দায় যাতে আর কোনো খবর ভেসে না ওঠে, সারাদিন যাতে শুধুমাত্র 100 কোটি ডোজ টিকাকরণের মাইল ফলক নিয়েই চর্চা চলে, গোটা সরকার তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এরই মধ্যে গোল বাঁধালো এনসিবি। শাহরুখ খানের বাংলোয় যখন নার্কোটিক্সের অফিসাররা কড়া নাড়ছেন, সঙ্গে একগুচ্ছ বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ক্যামেরা, মুহূর্তে টেলিভিশনের পর্দা থেকে টিকাকরণের সেঞ্চুরির খবর উধাও। নরেন্দ্র মোদীর বদলে পর্দা জুড়ে শুধুই শাহরুখ, আরিয়ান আর মুম্বইয়ের মন্নল, সেখানে কিনা তল্লাশি শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রী দাঁত কিরমির করে উঠলেন, আর দিন পেল না শাহরুখের বাড়ি তল্লাশি করার। সরকারি প্রচারের দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আমলার মাথায় হাত, আমাদের সব প্রস্তুতি যে জলে গেল। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, চীনে ফের চীনে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ, তা যাতে ফের নাগালের বাইরে না যায় সেজন্য ইতিমধ্যে সতর্ক প্রশাসন। বাতিল হয়েছে বহু উড়ান, বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, সেই সঙ্গে বহু এলাকাতেই ফের লকডাউন শুরু হয়েছে। মূলত উত্তর উত্তর পশ্চিম চীনেই বেড়েছে ভাইরাসের প্রকোপ। কেন হঠাৎ এভাবে বাড়াবাড়ি শুরু হলো চীনে? প্রশাসনের দাবি, বাইরে থেকে আসা পর্যটকদের থেকে নতুন করে সংক্রমণের গ্রাফের এই ঊর্ধ্বগতি, তাদের একটি বড় অংশই বর্ষীয় নারী পুরুষরা, তাদের থেকে ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ, ফলে প্রশাসন ফের অত্যন্ত কড়াকড়ি শুরু করেছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানে শুনলেন, এবার রয়েছে সাপ্তাহিক আয়োজন আলাপন।
আলাপন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ বাংলাদেশের বর্তমান সময়ের অতি গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলব। সম্প্রতি বাংলাদেশের কুমিল্লা, রংপুরের পীরগঞ্জ এবং নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও রাজনৈতিক ভাষ্যকার জোনায়েদ সাকি। জনাব জোনায়েদ সাকি, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব জোনায়েদ সাকি, সম্প্রতি বাংলাদেশের কুমিল্লা জেলায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে কিছু সংঘাত সংঘর্ষ হয়েছে এবং তাতে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এরপর দেশের বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষ হয়েছে, তো সামগ্রিকভাবে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
দেখুন, বাংলাদেশে একটা উপমহাদেশীয় বাস্তবতা আছে এবং আমরা সকলেই জানি যে এই উপমহাদেশে সাম্প্রদায়িক সংঘাতের একটা দীর্ঘ ইতিহাস আছে। ফলে সাম্প্রদায়িকতার যে সামাজিক ভিত্তি, তার যে সাংস্কৃতিক ভাবে মানসিক ভাবে সাম্প্রদায়িকতার নানা রকম প্রকাশ, সেটা যেমন ভারতেও আছে বাংলাদেশেও সেটা ক্রিয়াশীল আছে। কিন্তু আমরা এই সরকারের আমলে বিশেষভাবে যে সাম্প্রদায়িক হামলা গুলো দেখতে পাচ্ছি, যেভাবে এটা সংগঠিত হচ্ছে এবং তার ফলাফল গুলো যেভাবে রাজনৈতিক ভাবে কাজে লাগানো হচ্ছে, সেটা থেকে মনে হয় যে এই ধরনের অত্যন্ত পরিকল্পিত ভাবে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাম্প্রদায়িক একটা হামলার একটা প্রেক্ষাপট সৃষ্টি করা হয় এবং তারপরে এই ঘটনাগুলো ঘটা হয়। আমরা যদি দেখি যে প্যাটার্ন গুলো বর্তমান সরকারের আমলে আমরা দেখেছিলাম যে কিভাবে বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির সহ বিভিন্ন ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এবং তারপরে বিভিন্ন ঘটনা, মানে আমরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কথা বলতে পারি, আমরা পাবনা, বরিশাল এবং দেশে আরো অনেক বেশ কয়েকটি জায়গায় এই ধরনের হামলা হয়েছে। সর্বশেষ কুমিল্লা থেকে শুরু করে টানা সারা দেশের বিভিন্ন জায়গায় হামলা চলছে। এইখানে প্যাটার্নটা যেটা খেয়াল করবেন যে একটা প্রথমে কেউ কোরআন অবমাননা, কাবা শরীফের অবমাননা কিংবা নবীর অবমাননা, এই ধরনের নানা রকম হয় ফেসবুক পোস্টে কিংবা কোনো একটা ঘটনার মধ্যে দিয়ে এই বিষয়গুলো সামনে আসে, দ্রুত সেটা ভাইরাল করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, তারপর একদল উত্তেজিত মানুষ তারপর নামে এবং সেই উত্তেজনা সৃষ্টিরও সুযোগ দেওয়া হয়। অর্থাৎ সেই উত্তেজনা সৃষ্টির চেষ্টাটা বেশ কিছু সময় ধরে চলা সত্ত্বেও আমরা সেই সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী এগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে কোনো ভূমিকা দেখি না। তারপর সেখান থেকে নানা ধরনের হামলা চলে, ভাঙচুর, ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাট সবই চলে। এরপরে আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হতে। সরকারের দিক থেকে বারবার বলা হয় যে কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু শেষ পর্যন্ত রামু থেকে এখন পর্যন্ত কোনো ঘটনারই আমরা বিচার হতে কেবল দেখি না তাই নয়, যারা হামলাকারী তারাই নানানভাবে পুরস্কৃত হয়েছে এই সরকারের আমলে, যেমন তাদের দলের টিকিট পেয়েছে শুধু তাই নয়, আমরা দেখেছি যে সামাজিকভাবে ওই হামলার একটা পুরস্কার আছে। সাম্প্রদায়িক হামলা ঘটতে দেওয়ার পরে এবং এই হামলাগুলোর রাজনৈতিক তৎপরতা থাকলেও, যেমন সরকার বিভিন্নভাবে তার যে রাজনৈতিক মেরুকরণ সেটার চেষ্টা করছে।
এ প্রসঙ্গে আপনি রাজনৈতিক মেরুকরণের কথা বলছিলেন, ক্ষমতাসীনদের পক্ষ থেকে বিভাজন নীতির কথাও অনেকে বলছেন, আপনি কি বলবেন?
সরকারের দিক থেকে এই যে পুরনো বিভাজন নীতিটা এইটা তারা জারি রেখে নিজেদের যে নির্বাচন কিংবা ভোট ছাড়া, যথার্থ নির্বাচন ছাড়া তারা যে ক্ষমতা দখল করে আছেন, কক্ষিগত করে আছেন, এইটাকে জায়েজ করার তারা চেষ্টাটা ভালো করে করতে পারেন, কেননা তারা তাদের বিরোধী পক্ষ সবাইকেই সাম্প্রদায়িক, জঙ্গিবাদী ইত্যাদি হিসাবে চিহ্নিত দমনের উদ্দেশ্যে এইরকম একটি জায়গা তারা তৈরি করে। ফলে আমাদের দিক থেকে একটা এই কথা বলার যথেষ্ট যুক্তি তৈরি হয়েছে যে এই যে ঘটনাগুলো ঘটে সেখানে হয়তো নানা রকম বিরোধের থাকে, কিন্তু সেখানে কোনো না কোনো পক্ষ এই ধরনের বিরোধগুলোকে যে একটা উস্কানিমূলক জায়গায় নিয়ে গিয়ে সেখানে একটা হামলার মতো বাস্তবতা তৈরি করার জায়গায় নিয়ে যান এবং তারপরে পরিকল্পিতভাবে বিভিন্ন উস্কানি এবং প্রচ্ছন্ন সহায়তার মধ্যে দিয়ে এই উত্তেজনাটাকে বাড়িয়ে তোলা হয়, তারা হামলা করতে পারে, হামলার পরেও কোনো বাস্তবতা বিচার হয় না। এবং বাংলাদেশের এইসব ঘটনাবলীর বিরাট একটা রাজনৈতিক উপযোগিতা আছে ভারতের রাজনীতির মধ্যে, বিশেষত বর্তমান ভারতের সরকার যে বিজেপি দলীয় সরকার, তাদের রাজনীতি এবং বিশেষভাবে পশ্চিমবাংলায় তারা এটাকে এমনভাবে ব্যবহার করে তাদের নিজেদের বারবার অন্তের চেষ্টা করছেন, সেটা থেকে পরিষ্কারভাবে মনে হয় একটা দেশি বিদেশি যোগসাজশের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পরিকল্পিতভাবে এই ধরনের হামলাগুলো ঘটনা হচ্ছে। তার মধ্যে দিয়ে একদল লোক ম্যাটেরিয়ালি বেনিফিটেড হচ্ছে লুটপাট, অগ্নিসংযোগ, জমি দখল ইত্যাদির মাধ্যমে, কিন্তু মূল উদ্দেশ্যটা রাজনৈতিক। যেটা দেখতে পাচ্ছি যে দেশকে একটা গভীর বিপজ্জনক বিভাজন এবং একটা বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা বাংলাদেশের সাম্প্রতিক দুঃখজনক ঘটনা নিয়ে বিশেষ সাক্ষাৎকার শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। জনাব সাকি, মিউজিক বিরতির আগে আপনি বলছিলেন এসব ঘটনার মূল উদ্দেশ্য রাজনৈতিক এবং দেশকে বিপদের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তো আপনি তো রংপুরের পীরগঞ্জে আক্রান্ত হিন্দুদের এলাকায় গিয়েছিলেন, সে সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন।
ব্যক্তিগতভাবে আমি মর্মাহত, আমি রংপুরে গিয়েছিলাম এবং পীরগঞ্জে সেখানে গেলাম। সেখানে একজন নারী যিনি আক্রান্ত হয়েছেন, যার সমস্ত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে তাদের নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ ইত্যাদি, তিনি যেভাবে কথাটা আমাকে উপস্থাপন করলেন, আমরা যখন হামলা হচ্ছে ভেবেছি আমরা তো দুর্বল, আমরা ঘর ছেড়ে পালিয়ে যাই, যা নেওয়া লুট করে নিয়ে যাক, কিন্তু এইভাবে যে পুরো ঘর বাড়ি পুড়িয়ে দিয়ে চলে যাবে, আমাদের যে থাকার জায়গাটুকু থাকবে না, এমনকি এখন একবেলা ভাত কিভাবে খাবো সেটুকু যে সংস্থান নাই, এতটা তারা ভাবতে পারেনি। তো ওই রকম মর্মান্তিক জায়গাতে এই সমাজকে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে একটা ধর্মীয় সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারলেন না, এর মতো লজ্জাজনক দেশের জন্য গ্লানিকর ব্যাপার আর কি হতে পারে? ফলে রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে বলবো যে সরকার যে এই ঘটনাগুলো ঘটতে দিল কিংবা প্রথম ঘটনার পরে অন্তত পরবর্তী ঘটনাগুলো প্রতিরোধ করতে ব্যর্থ হলো, এইটা ভীষণ রকম লজ্জাকর। ইসলাম ধর্মের যারা আলেমরা আছেন তারা এই বিষয়টি উপলব্ধি করবেন যে এই দেশে তারা সংখ্যায় বেশি, কাজেই বাংলাদেশে এই অন্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা যদি তাদের ধর্ম পালন করতে না পারেন, তাদের জীবন নিয়ে থাকতে না পারেন, এটা সামগ্রিকভাবে আমাদের দেশের ইসলাম ধর্মের যারা মানুষ তাদের জন্য এটা কি পরিমাণ লজ্জাকর হয়, এবং এইটা তারা যদি উপলব্ধি করেন তাহলে তারা হয়তো ধর্মপ্রাণ মানুষকে ওই রকম নির্দেশনায় দিবেন, ওই রকম শিক্ষায় উদ্বুদ্ধ করবেন যাতে করে এখানে একটা মিলনের জায়গা থাকে এবং প্রত্যেকের ধর্মীয় যে অধিকার সে অধিকারের একটা নিশ্চয়তার জায়গা থাকে।
জনাব জোনায়েদ সাকি, সাম্প্রদায়িক সহিংসতার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে ভুক্তভোগী সহ বিভিন্ন মহল থেকে। প্রশ্ন উঠেছে ঘটনার সময় তারা সঠিকভাবে ভূমিকা নেয় না কেন।
আইন শৃঙ্খলা বাহিনীগুলো ভূমিকাটা নিতে পারত, সেই ভূমিকাটা নেয় না কেন? তাদের ভূমিকা না নেওয়াটাতেই কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতার যে কথাটা আমি এতক্ষণ ধরে বললাম সেটাই আরো অনেক বেশি নিশ্চিত হয়। এই ঘটনাগুলোতে চাইলেই আইন শৃঙ্খলা বাহিনী এইগুলোকে থামিয়ে দিতে পারতেন। যেমন এই কুমিল্লার ঘটনায় কোরআন উদ্ধার করার পরপরই প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি উদ্যোগ গ্রহণ করতেন তাহলে এই ধরনের ভিডিও অথবা ভিডিওকে ছড়িয়ে দেওয়া এটা এভাবে সম্ভব হতো না। দুই, যেভাবে সাড়ে সাতটায় উদ্ধার করার পর 11টা পর্যন্ত কয়েকশো লোক সংগঠিত হয়ে সশস্ত্রভাবে হামলা করতে পারলো এটা সম্ভব হতো না, কেননা ততক্ষণে আইন শৃঙ্খলা বাহিনী জানে যে এই ধরনের একটা তৎপরতা চলছে। কাজে সেটা ঠেকিয়ে দেওয়ার জন্য তারা যদি উদ্যোগ গ্রহণ করতেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আলেম সমাজকে এবং হিন্দু ধর্মীয় নেতাদের উভয়দেরকে যুক্ত করে যদি প্রশাসন একটা উদ্যোগ গ্রহণ করত তাহলে এই ধরনের টেনশনকে দ্রুতই নিরস্ত করা সম্ভব ছিল। এইরকম একইভাবে আমরা বলতে পারি যে প্রায় প্রত্যেকটি অতীতের ঘটনা বলি, রামু পর্যন্ত যদি আমি পেছনে যাই তাহলে দেখবো যে ঘটনাটা থামিয়ে দেওয়ার সময় সুযোগ সবসময় ছিল এবং বহু ক্ষেত্রেই আক্রান্ত হয়েছেন তারা ফোন করে হামলার ঘণ্টাখানেক আগে কিংবা তারও আগে, কিন্তু তারা সবসময় উপস্থিত হয়েছেন প্রায় নিরবিচ্ছিন্ন ভাবে হামলার পরে। এইটা মানুষের মধ্যে ভীষণ ভাবে এই প্রশ্নটা উত্থাপন করছে যে তাহলে এইখানে একটা নিষ্ক্রিয়তার মধ্যে দিয়ে হামলা করতে দেওয়ার একটা বিষয় আছে এবং তারপরে এর যে রাজনৈতিক মানে মেরুকরণটা ঘটে সেইটাকে কাজে লাগানোর একটা চেষ্টা আছে।
জনাব জোনায়েদ সাকি, বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আগামী সপ্তাহেও এ বিষয়ে কথা বলবো, তো আলাপনের সে আসরেও আমাদের সাথে থাকতে ভুলবেন না।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানে করোনায় মৃত্যুহার কমছে, ২০ মাস পর তেহরানে অনুষ্ঠিত হল জুমা নামাজের প্রধান জামাত। তাইওয়ানের উপর চীন হামলা করলে নিরাপত্তা রক্ষায় এগিয়ে আসবে আমেরিকা, বাইডেনের ঘোষণা। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।